শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী। দর্শক শ্রোতা, ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা মীর আহলে সুন্নাহ দামত বরকাতুন আলিয়া এর ইলম ও হিকমতে পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা এর প্রশ্নগুলো থেকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা কিছু বিষয়বস্তু রয়েছে, ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ, আমাদের জানা খুবই জরুরি। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের সাথে যদি কন্টিনিউ থাকা হয় তাহলে অনেক কিছু আমরা জানতে পারব এবং শিখতে পারব। ভালো ভালো কিছু নিয়ত করে নিই, যত বেশি ভালো নিয়ত করা হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে। তো আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব আর নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই যে বিষয়টি নিতে যাচ্ছি, যথারীতি আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, আমরা আলোচনা শ্রবণ করব মনোয়ার ভাই থেকে। মনোয়ার ভাই, আমরা শুরুতে যে জিনিসটি নিতে যাচ্ছি তা হচ্ছে আলিম হওয়ার জন্য, একজন মানুষ আলিম হতে চায়, আলিম হওয়াও জরুরি রয়েছে। আলিম মানে ইলমি দিন, তার মধ্যে ফরজ ইলিম থাকা খুবই অত্যন্ত জরুরি রয়েছে ব্যাপারগুলো। তো সেক্ষেত্রে তার কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, তাকে হাফিজ হতে হবে কি না প্রথমত, অথবা অন্য কোনো তার কোয়ালিটি থাকতে হবে কি না। অনেকের মধ্যে দেখা যায় যে আলিম হওয়ার প্রবণতা পাওয়া যায়, যে আমি চাই যে আমি আলিম হব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবার পিছু হটতে হয়, কেননা তার মধ্যে অনেকে বলে তোমার হাফিজ হতে হবে, অথবা অনেক কিছু নিজের মধ্যে কোয়ালিটি থাকতে হয়, আগে ভাগে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। তো কী বলবেন এই সম্পর্কে?
আল্লাহ পাকের তৌফিকে মানুষ এক একটি সম্মানজনক পদবি পেয়ে থাকে, সম্মানজনক স্থানে সমাসীন হয়। আল্লাহ যাকে যেটা চায় সেটাই বান্দার সেই ভাগ্যের মধ্যে লিখিত আছে হবে। আলিম হওয়ার জন্য একটি উত্তম পরিবেশ প্রয়োজন হয়।
আচ্ছা,
বর্তমানের প্রেক্ষাপটে বর্তমানে যদি একটা মানুষ চায় যে আমি নানামুখী কাজ করব, পাশাপাশি আলিম হব, দেখা যায় অনেকটাই কষ্টসাধ্য বিষয়। যুগে যুগে যখন এই কষ্ট বেড়েই চলেছিল, আর আলিমদের যেহেতু একটা দিনের মহা কাজ আঞ্জাম দিতে হয়, এই নবীর উম্মতদের মধ্যে আলিম যারা তাদেরকে এই নবীর ওয়ারিস বলা হয়েছে, তারাই নবীর আদর্শকে উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কী করবে, বিরাজমান রাখবে, সঠিক রাখবে, ইসলামের সঠিক আদর্শটাকে তুলে ধরবে তারাই। তো সেই হিসাবে দেখা যায় আলিম এর জন্য যে একটি পরিবেশ, যে অবস্থা প্রয়োজন হয়, তো সেটা দিন দিন বিলুপ্তির পথে বিধায় আজ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, ইলমে দিন অর্জনের মাধ্যমে আলিম বাড়ানো হচ্ছে, যেমন মাদ্রাসা ইত্যাদি। কিন্তু মূলত আলিম হওয়ার জন্য ইলেম শর্ত,
আচ্ছা,
জ্ঞান শর্ত না, সার্টিফিকেট শর্ত না, মাদ্রাসা শর্ত। কেননা যদি এটা আমরা সিম্পলভাবে বলি, সাহাবাই কেরাম আলাইহিম রেদওয়ান এক একজন ছিলেন আল্লাহর ওলি, নিঃসন্দেহে জান্নাতি, এবং এক একজন মহা আলিম, মহা জ্ঞানী। কিন্তু তাদের তো কোনো এরকম আমাদের সার্টিফিকেট ছিল না, তারা কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, তারা মূল উৎস থেকে ইলমে দিন অর্জন করেছে আর ইলমে দিনের মাধ্যমে আলিম হয়েছে। তো এজন্য ওলামা কেরাম বলে, তো যেহেতু আলিম হওয়ার জন্য সার্টিফিকেট শর্ত নয় এবং সার্টিফিকেট যথেষ্টও নয়, আর মাদ্রাসায় পড়াও জরুরি নয়,
কারো কারো কাছে সার্টিফিকেট আছে কিন্তু
ইলম নেই,
ইলম নেই,
তাকে আলিম বলা যাবে না।
আলিম কিভাবে বলবে?
জি,
অনেকে নামে হাফিজ কিন্তু তার কোরআনে পাক তার মুখস্থ নেই,
জি,
কিন্তু হাফিজ সাহেব হিসাবে এলাকার মধ্যে সব জায়গায় পড়েছে, মানে হেফজখানায় পড়েছে, এখন হাফিজ সাহেব শুরু করে দিচ্ছে, হাফিজ সাহেব, হাফিজ সাহেব,
জি, হাফিজ সাহেব বলে, হাজির সাহেব বলে, অত হজ করেনি, মুফতি সাহেব বলে অথচ মুফতি না, মুহাদ্দিস সাহেব বলে, ইত্যাদি বলে থাকে। তো যদি কখনো পরিবেশ সৃষ্টি হয় তো বলে দেয়া, ভাই আমি হাফিজ নই, এভাবে বলে দেয়া। আর যদি সম্ভব হয় মুসলমান যেই ধারণা করে সেই ধারণাটা যদি মিথ্যা না হয় সেইভাবে নিজে আমল করে নেয়া, এটা হবে একটা উত্তম কাজ। তো এইভাবে দেখা যায় যে আলিম হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সেই মেধা, এটা কম বেশি সকলের মধ্যে থাকে। আমরা অনেককে দেখেছি অনেক মেধা সম্পন্ন, দুনিয়াবী শিক্ষা, শিক্ষার দিকে ধাবিত হয়ে একটি সময় দুনিয়াবীর দিকে অনেক এগিয়ে গেছে। তো হতে পারতো সে যদি ইলমে দিনের পথে সে পরিশ্রমটা করতো, সে ভালো আলিম হতে পারতো। এভাবে দেখা গেছে যে আবার ছোটোবেলা থেকে মেধাবী হলেই যে সে আলিম হবে জরুরি নয়, এমনও আমরা আলিম হওয়ার জন্য যে কোর্সগুলো রয়েছে দর্শে নিজামের মধ্যে, ফাজিল আলিমের মধ্যে, এই সকল ক্লাসগুলোর মধ্যে এমন এমন কিতাবও পড়ানো হয় যে যারা প্রথমে এক এক ধরনের ছিল, তারা যে আলিম হবে ভবিষ্যতে তারা নিজেরা হয়তো বা কল্পনা করেনি, পরবর্তীতে জীবনের কোনো এক পরিবর্তন, টার্নিং পয়েন্ট চলে এসেছে, তারা ইলমে দিন অর্জন করেছে, জগৎবিখ্যাত আলিম হয়েছে, যাদের কিতাব না পড়লে আলিম হওয়া যায় না। তো এইভাবে, তো এই জন্য দেখা যায় যে তারা প্রথমে এমনও ছিল, এমনও মুফতি হয়েছে এবং ইসলামে খেদমত করেছে, 40 বছর বয়সে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে, 40 আরও 40 বছরে সে মুফতি হয়েছে, 80 বছরে সে মুফতি হয়েছে। তো দেখা যায় যে ওই 40 বছর কেন লেগেছে, যে তার জেহেন কমজোর ছিল, তার মেধা শক্তি দুর্বল ছিল, যার কারণে তার অনেক পরিশ্রম করতে হয়েছে।
ছোটকালে আপনার মেধা শক্তি প্রখর থাকে,
জি,
যা কিছুই পড়ে শুনে বুঝে তার আয়ত্তে চলে আসে, যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন অটোমেটিক্যালি তার সব শারীরিক গঠন বলেন,
মুখস্থ শক্তি থেকে ব্যস্ততা, সার্বিকভাবে তার মনোযোগটা একাগ্রতার সাথে পড়ার মধ্যে সে দিতে পারে না। তো এই জন্য যে বিষয়টা সার কথা এটাই যে আলিম হওয়ার জন্য ইলম শর্ত, যতক্ষণ পর্যন্ত বান্দা ইলমে দিন সঠিকভাবে উপার্জন করবে তো এবং সেটা আমল করবে, এইভাবে সমন্বয়ে সে আলিম হতে পারবে। তো এটার জন্য কখনো যে কারো অনেক ভুরি ভুরি সার্টিফিকেট আছে তাকে আমরা আলিম বলতে পারবো না, আর কেউ মাদ্রাসার মধ্যে দীর্ঘ অনেক বছর পড়াশোনা করলো, এমনকি সে দর্শে নিজামি কমপ্লিট করলো, তাকেও আলিম বলা যাবে না। আবার দর্শে নিজামিও কমপ্লিট করেনি, কারো কাছে সার্টিফিকেটও নেই, কিন্তু তার ফরজ এলিম, ওয়াজিব, জরুরিয়াতে দিন যা রয়েছে সে কিতাবাদি পড়ে সেখান থেকে মাসআলা বের করতে পারে নিজের প্রয়োজনে মাসআলা, তাকেও আবার আলিম বলা যাবে, যদিও সে মাদ্রাসায় পড়েনি, যদিও তার ওইভাবে সার্টিফিকেট নেই।
তারপরেও কাউকে মানে সার্টিফাই করার জন্য আমাদের যেভাবে আপনার কারিকুলাম থাকে, সেই কারিকুলাম অনুযায়ী যদি কেউ অধ্যয়ন করে নিশ্চয়ই সে কিছু না কিছু ইলেম অর্জন করবে, এবং এটা দরকার রয়েছে। আবার মাদানী চ্যানেল থেকে শুনেছি এখন তো আপনার মুফতির অভাব নেই, মাসালা বয়ান করার মানুষের অভাব নেই, এখন সবাইকে সবাই যদি আলিম বলা শুরু করে দেয় তাহলে বোঝা যাবে তার দৌরত্ব কতটুকু, তো সেটাও আমাদের বুঝতে হবে। সেজন্য প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এখন একটা আপনার ই হয়ে গেছে, এটা আগের দিনে ছিল না, সেই হিসেবে
তোমার প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে গেছে,
প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, যে আপনি কোত্থেকে লেখাপড়া করেছেন, কোথায় জ্ঞান অর্জন করেছেন, আপনার ওস্তাদ কে, এগুলো আপনারই রয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের একটি বিভাগ জামিয়াতুল মদিনা, যার মাধ্যমে আলিম বানানো হয়, তো এখানে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তির এখানে শুধু যারা মাদ্রাসায় পড়ে তারাই ভর্তি হবে এরকম নয়, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও ভর্তি হতে পারে, যারা এখন পড়া বাদ দিয়ে দিয়েছেন তারাও ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। তারা ঢাকার মধ্যে আপনার শর্ট টাইম, পার্ট টাইম আমাদের জামিয়াতুল মদিনা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আপনি রাতে 2 ঘন্টা ঈশার নামাজের পরে, এর মধ্যে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এর মধ্যে আপনি আপনি ভর্তি হতে পারেন। সৈয়দপুরেও শুরু হচ্ছে পার্ট টাইম জামিয়াতুল মদিনা এবং ফুল টাইম জামিয়াতুল মদিনা আর পার্ট টাইম জামিয়াতুল মদিনা। সনদ এবং জামিয়াতুল মদিনার আপনার এখানেই দেখুন, এখানে কিন্তু অনেকটা তফাত। একটু ফুল টাইম সকাল থেকে শুরু করে সে সারাক্ষণ এই কাজের মধ্যেই ব্যস্ত, সে পড়ালেখার মধ্যে ব্যস্ত, সে ক্লাস করলো, এরপর গ্রুপে স্টাডি করছে, সে আবার ওস্তাদের কাছে যাচ্ছে, ওস্তাদ থেকে পড়া নিচ্ছে দিচ্ছে, তো এ সকল একটা মানে তার পড়ালেখার মধ্যে তার পরিপূর্ণ। আর একটা হচ্ছে তিনি অন্য জব করছেন অথবা ব্যবসা করছেন অথবা অন্যত্র লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে অথবা কলেজে অথবা স্কুলে, তো সে 2 ঘন্টার জন্য এসে পড়ছে তাদের সাথে এবং তাদের সাথে তুলনা তো দেওয়াটা মুশকিল হয়ে যাবে, তো সেজন্য। তারপরও যারা 2 ঘন্টার জন্য আসবে তারাও কিন্তু ইলমে দিন শিক্ষা অর্জন করতে পারবে, জরুরতে দিন যেগুলো রয়েছে, দিনের প্রয়োজন যেটা রয়েছে আমাদের, সেগুলো আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক, আর আল্লাহ তালা আমাদেরকে ফরজ ইলম শেখার তৌফিক দান করুন। আমরা ফরজ ইলম থেকে অনেক দূরে রয়েছি, যার দরুন আমাদের থেকে অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের জবান থেকে এমন কিছু বের হয়ে যায় যা যেগুলো আমাদের মানে বলা ঠিক না। আমি কুফর বাক্যের দিকে ইঙ্গিত দিচ্ছি, যেগুলো মানুষ অনেক মানুষ অহরহর বলে থাকে। আল্লাহ তাআলা শানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অন্য কিছু বলে দেয়া, কুফরি বাক্যতে আল্লাহ তাআলা মানে শানের খিলাফ কিছু বলে দিল, তো কুফরি হয়ে যায়। তো এরকম যদি কেউ বলে ফেলে, আপনারা দেখবেন মনোয়ার ভাই হঠাৎ করে কোনো নওজোয়ানের ইন্তিকাল হয়ে গেল এলাকার মধ্যে, অনেকের মুরব্বী এসে বলে যে, অথবা কোনো ভালো মানুষ ছিল এলাকার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল, তখন কেউ এসে বলে দিল যে আসলে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, আল্লাহর প্রয়োজন হয় এই জন্য উঠাই নেয়। এই যে আল্লাহর প্রয়োজন, আল্লাহ তাআলার তো প্রয়োজন নেই, এরকম যে আপনার অনেকগুলো কথা বলে থাকে,
এটা বলার মাধ্যমে আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী বোঝানো হয়। তো আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং আমরা সকলে আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এভাবে অনেক ধরনের বাক্য আছে যেগুলি আমরা অহরহ বলি। আমির আল্লাহ সনদ খুব চমৎকার বলেছেন যে যারা নীরবতা অবলম্বন বেশি করে তারা এই ধরনের কথার বিপদ থেকে বাঁচতে পারে। বলেছেন যে জ্ঞানী ব্যক্তির জন্য নীরবতা এটা হওয়ার দরকার, আর মূর্খের জন্য নীরবতা থাকা নীরব থাকা দরকার, এটা তার জন্য পর্দাস্বরূপ, সে যত চুপ থাকবে তার মূর্খতা তত প্রকাশ পাবে না। তো এইভাবে দেখা যায় যে চুপ থাকা এটা সবার জন্য উপকারী, আর এই ধরনের কথাবার্তার জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকবে তো বলা উচিত নয়। যেমন কেউ একটি প্রশ্ন করেছিল যে অনেকে আমরা নিজে নিজে ডিসাইড করে নিই, সিদ্ধান্ত নিয়ে নিই যে আল্লাহ আমার প্রতি নারাজ, আল্লাহ অমুকের প্রতি নারাজ, আল্লাহ অমুকের প্রতি সন্তুষ্ট, ইত্যাদি ইত্যাদি,
নারাজ হয়ে বসে আছেন,
যে নারাজ হয়ে বসে আছে। তো এই ধরনের কথাবার্তা আমরা বলে ফেলি। তো প্রথমত আমির আলাইহিস সালাম খুব চমৎকার বলেছেন যে এই ধারণা রাখা যাবে না যে আল্লাহ আমার প্রতি নারাজ, আমার কাছে কোন এমন মাপকাঠি আছে যে আমি বুঝে ফেলাম আল্লাহ আমার প্রতি নারাজ। হ্যাঁ, আমি গুনাহ করি, গুনাহ করলে আল্লাহ নারাজ হবে এটা জানাই কথা, কিন্তু আমার আমি তো তওবা তওবা করে নিচ্ছি বা এরকম, তো এটা আমরা 100% ডিক্লেয়ার দিতে পারবো না যে আল্লাহ আমার প্রতি নারাজ। তখন দেখা যায় এখানে অনেক সময় ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন এই জন্য যে এই ধরনের আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ এই নৈরাশ্যতার দিকে বান্দাকে ঠেলে দেয়, রহমত থেকে দূরে সরে যাওয়ার পথে ঠেলে দেয়, আর ভালো কাজের কর্ম স্পৃহা সে হারিয়ে ফেলে, এক সময় সে নিজেকে বরবাদির দিকে ধাবিত করে দেয়। তো এই জন্য এই ধরনের ধারণা রাখা মূলত নিষেধ, এবং বলেছে যে এই ধারণা রাখলে এরপর থেকে হতে পারে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যেতে পারে। যে আমরা দেখি যে আল্লাহ তাআলা দেখেন নারাজির কত ধরন আছে। আজকে সন্তান যদি কোনো খারাপ কাজ করে বাপ মা খাবার দেয় না, খাবার দেয় না, খাবার বন্ধ করে দেয়, ঘরের মধ্যে অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলার কত নাফরমানি আমরা করি, কিন্তু আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। বান্দা গুনাহ করে তওবাও করে নেয়, তো তওবাকারী আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তো আল্লাহ তো অক্সিজেন বন্ধ করে দেয়নি, আল্লাহ খাবার বন্ধ করে দেয়নি, আল্লাহ কিন্তু আমার দেখার দৃষ্টিশক্তি তাৎক্ষণিক ছিনিয়ে নেয়নি। যে চোখ দিয়ে কবিরা গুনাহ করলে এখন তাৎক্ষণিক ছিনিয়ে নিলাম, আমি মুখ দিয়ে গীবত করে মুখ কিন্তু আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেয়নি। তো এই যে আমার নিয়ামত তো সবই আল্লাহ জারি রেখেছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সদা সর্বদা গুনাহের সাথে সাথে তওবা করে নেয়া, আর তওবায়ের দরজা যতক্ষণ পর্যন্ত খোলা আছে ততক্ষণ পর্যন্ত আমি নিজে বলতে পারবো না যে আমি কামিয়াব বা আমি ধ্বংস হয়ে গেছি। আমাদের বুজুর্গানের দিন বলেছেন যে আমাদের ভয় রাখতে হবে, আবার আশাও রাখতে হবে।
জি,
দুইটার মধ্যম অবস্থা যদি আমরা জীবনকে অতিবাহিত করি, এমনিতে ইসলামে ইসলামের মধ্যে এটি বলা আছে যে মধ্যম পন্থা অবলম্বন করা প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমরা এই ধরনের কথাবার্তা বলা থেকে বাঁচবো। আর দ্বিতীয়ত, যদি এই ধরনের কথা বলে, যেমন আল্লাহ এখানে একটা কথা বলেছিল
নারাজ হয়ে
বসে আছে, তো এখন আল্লাহ তাআলা বসা থেকে কোনো মাকান থেকে কোনো দিক থেকে আল্লাহ পবিত্র। তো এইভাবে এই কথাটা নর্মালি এমনি কথার সাথে বলে ফেলে যে নারাজ হয়ে বসে আছে, আসলে বসে থাকে না, এটা বোঝায় যে সে নারাজ হয়ে আছে আর কি, এই বিষয়টা বোঝায়। তো এই ধরনের যেগুলো সন্দেহমূলক কথা সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে।
কুফুরি বাক্য দেখবেন মনোহর ভাই, কুফুরি বাক্য এমন এমন জিনিস, এই করোনা নিয়ে অনেকে কুফুরি বাক্য বলে দেয়,
জি
লকডাউন নিয়ে কুফুরি বাক্য বলে দেয়, অর্থাৎ এমন এমন সময় বৃষ্টি নিয়ে কুফুরি বাক্য বলে দেয়।
আমির আলী সুন্নাত এই জন্য বলেছেন যে কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব, এই বিষয়টি কিতাব আছে, তো প্রত্যেকটা দর্শকের এটা পড়া উচিত,
পড়া উচিত,
এবং এটা শুধু পড়া নয়, এটা পড়ে বুঝে এটা অন্যকে জানানো,
জানানো,
উৎসাহিত করা।
আপনার এলাকার মধ্যে অথবা সমাজের মধ্যে কোনো জালিম ব্যক্তি অথবা মনে করেন যে এমন কোনো ব্যক্তি যে মানুষের প্রতি জুলুম করে,
জি,
তো আবার কিছু গরিব মানুষও থাকে,
জি,
এখন বলে দেয়া যে আল্লাহ তাআলা জালিমদের উপরে কি
দয়া করে,
দয়া করে, তো এরকমের যে একটা মানে এমন এমন কথা আমিনুল সুন্নাতের একটা রিসালা রয়েছে, ছোট্ট 40টি কুফুরি বাক্য। আপনার দেখা যায় যে মানুষ মাইয়েতের ক্ষেত্রে, ওই যে আপনার জওয়ান কোনো কম বয়সী মানুষ যদি ইন্তেকাল হয়ে যায় কোনো বাচ্চার, আরে আমাকে নিয়ে যেতে পারতা, এই
মাযাল্লা নাউযুবিল্লাহ, আল্লাহ কত পাশান, ওই ব্যক্তির বুকটা খালি করে দিল,
খালি করে দিল, একটাই মাত্র ছেলে,
জি,
হ্যাঁ, বুকটা খালি করে দিল, আর তারপরে কি একে না নিয়ে আমারে নিয়ে নিতা,
জি,
তোমার এতই প্রয়োজন হলো একে, মানে এইভাবে এভাবে এমন এমন কথা
এখানে আমি কিছু কথা বলবো বাপু, যে এটা আমাদের মনে দর্শক যারা আছে, আমরা যারা আছে, আমাদের অন্তরে গেঁথে নেওয়া উচিত, এবং এই বিষয়টার মধ্যে ক্লিয়ার একটা ধারণা রাখা উচিত যে আমরা অনেক সময় মনে করি যখনই মুসিবত আসে না, আসলে আমি জানি কোন গুনাহে পড়ে গেলাম, কোন প্রবলেম হয়ে গেছে আমার, আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি, এই জন্য মুসিবত এসেছে, এই যে আমরা যে ফাইনাল ডিক্লেয়ার দিয়ে দিই না, এটা দেওয়া কখনো উচিত না। আবার যখন আর আনন্দের সাগরে ভাসি, কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে, তখন মনে হয় যেমন আল্লাহ আমার ইবাদত বন্দেগি খুব কবুল করতেছে, আমার কোনো মানে গুনাহ হচ্ছে না, এই জন্য আমি আরামের জীবন অতিবাহিত করছি। তো এই যে বিষয়টা, এই বিষয়টাও ডিক্লেয়ার দেওয়া উচিত না।
উচিত
কেন? কারণ ইসলামিক জ্ঞান যদি থাকে আমি এটা দিতে পারবো না। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন,
জি,
তো এই অসুস্থতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনকে, দেহ মুবারককে চুমু দিয়েছিল,
জি,
তো এখন আমরা কি বলবো নাউযুবিল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আল্লাহ নারাজ বিধায় তার অসুস্থতা হয়েছে? না। দাউদ আলাইহিসাল্লাম,
জি,
তিনি দীর্ঘ প্রায় 18 বছর তিনি অসুস্থতার মধ্যে ছিলেন, তিনি এর মধ্যে কখনোই এক জাররা পরিমাণের জন্য আল্লাহ দরবারে না শুকরিয়া আদায় করেননি,
শুকরিয়া
দিন দিন শুকরিয়া শুকরিয়া ইবাদত বন্দীগীর মধ্যে। তো আমাকে বলবো নাউযুবিল্লাহ যে আল্লাহ নবীর প্রতি আল্লাহ নারাজ ছিলেন? না। তো তার মানে বোঝা যায় মুসিবত বিপদ আপদ এগুলো গুনাহগারের উপর আসবে না, নেককার উপর আসবে, কখন আসবে, কী জন্য আসবে, কীভাবে আসবে, এগুলো আল্লাহ এর গোপন রহস্য ভালো জানেন। আমরা ফাইনাল কোনো ডিসিশন দিতে পারবো না, সিদ্ধান্ত দিতে পারবো না যে হ্যাঁ আমার গুনাহের কারণে এটা হয়েছে। বরং ওলামা কিরাম এটা বলেছেন, আমার কাজ কি, আমি যদি আনন্দে থাকি তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, কষ্টে আছি তখনও ধৈর্য ধারণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত।
যখন কোনো মানে সমস্যার মধ্যে পড়ে যাবে তখন তার উচিত হচ্ছে আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করা এবং সবর অর্থাৎ ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কুফুরি বাক্য অবশ্যই বলা যাবে না, এমন কোনো বাক্য বলা যাবে না যার দ্বারা আল্লাহ তাআলার এমন কোনো সিফাত গুণাবলীর প্রতি আপনার কটুক্তিমূলক ই হয়ে যায়, মুহতাজি চলে আসে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলার জন্য বসার স্থানকে ঠিক করে রাখা, হাত পা ই করে রাখা, এগুলো সম্পূর্ণ নিষেধ, সূরা ইখলাসের বিপরীত। সেজন্য এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। মনোয়ার ভাই, কুরবানি অনেকেই করেছেন, আল্লাহ তাআলা সকলের কুরবানিগুলোকে কবুল ও মঞ্জুর করুন, সেই দোয়াই আমাদের তরফ থেকে, এটাই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমির সুন্নাদের কাছে প্রশ্ন করেছিলেন সুদের পরিণামের ব্যাপারে। তো মানুষ দেখা যায় যে সুদের সাথে অহরহ জড়িয়ে যাচ্ছে, এবং এখানে বোঝেন আপনারা ওই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই রিয়াকারীর ব্যাপারে যে উদাহরণ দিয়েছিলেন, যে রিয়াকার রিয়া এমনভাবেই নেক আমলের সাথে লেগে যায় যেমন পিপিলিকা হেঁটে যায়, আওয়াজ পাওয়া যায় না, এবং খেজুর কি মিষ্টি, তার চেয়েও মিষ্টতার সাথে আপনার এই রিয়া লৌকিকতা ইবাদতের সাথে লেগে যায়। তো এই যে আপনার সুদেরও যে একটা স্বাদ, সুদের স্বাদ বলছি আমি, সুদের স্বাদ, সুদ গ্রহণ করা, সুদ দেয়ার যে একটা স্বাদ, এই স্বাদ যখন মানুষকে পেয়ে বসে তখন তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যায়। আপনার দুনিয়াতে তো সে খুব ভালো থাকে, কিন্তু তার আখিরাতের পরিণাম কিন্তু ভালো না। তো এই সুদের পরিণামের ব্যাপারে কি বলবেন?
প্রথমত সুদ হলো হারাম। সুদকে হারাম করার পেছনে যে ইসলামিক ব্যাখ্যা রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করব না, কিন্তু সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে। এখন একটি হারাম বিষয়কে বিস্তারিত জানা এটা প্রত্যেকটা মুসলমানের জরুরি। কিছু জিনিস আছে জেনে আমল করতে হবে, কিছু জিনিস আছে জেনে অন্যকে জানাতে হবে, নিজেকে আমল করতে হবে। সুদের পরিণাম এটা খুব মারাত্মক। কেউ যদি সুদ সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, হারাম পয়সা দ্বারা যদি কেউ চায় যে ইবাদত করবে, দান করবে, উপকার করবে, তো এটা আদৌ কখনো আল্লাহ আল্লাহ পাকের দরবারে কবুল নয়, মকবুল নয়।
অথবা কুরবানি দিয়ে দিল,
যে কুরবানি দিয়ে দিল যে টাকার মধ্যে এটা আছে দিয়ে দেই, গরিবদের উপকার তো হচ্ছে, এটা তো সব কিছু দিয়ে যদি উপকার হয় তো আল্লাহ পাক তো দুনিয়াতে এই নিষেধাজ্ঞা জারি করতেন না। যেহেতু আমাদের জন্য কিসে কল্যাণ আছে আর কিসের মধ্যে কল্যাণ নেই আল্লাহ পাক ভালো জানেন, এজন্য আমাদেরকে হারাম হালাল চিহ্নিত করে দিয়েছেন কোরআনুল কারিমের মাধ্যমে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর মাধ্যমে। তো সুদের ভয়াবহ পরিণতি কথা কি বলবো, যে এটার প্রথম কথা হলো যে সুদ খাবে, যে সুদ
দিবে
নিবে, সাক্ষী থাকবে, এই
গণনা
বিষয়গুলো গণনার মধ্যে সম্মতি দিবে, খুশি থাকবে, তো সার্বিকভাবে প্রত্যেকে এই হারাম কাজের সাথে লিপ্ত। আর সুদের ভয়াবহ পরিণতির মধ্যে একটি আছে যে কিয়ামতের দিন তার পেটকে আল্লাহ তাআলা এমন বড় আকৃতি দান করবেন যার পেটের ভিতরে সাপ তাকে অহরহ দংশন করতে থাকবে। আজকে আমরা সামান্য পেটের মধ্যে যদি ব্যথা হয়, কৃমি আক্রান্ত হয়, তো দেখা যায় আমাদের কিন্তু আমরা
চিৎকার
করতে থাকি, আমরা অসহনীয় যন্ত্রণা। তো যখন বিষদ সাপ এভাবে তাকে দংশন করতে থাকবে, তো এই বিষয়গুলি আমাদের প্র্যাকটিস করা, স্মরণ করা, সুদের এই পরিণামটা জানা। কারণ কি, আমরা অনেকে মনে করি মৃত্যুর পর তো বাস ঘুমিয়ে থাকবো, আমি যেমন ঘুমিয়ে থাকবো যা হয় ঘুম আসলে যখন আমি টের পাই না, আলাপ নেই আমার, তা আমরা অনেকে এমন মনে করি, বাস্তবতা এমন নয়। এই দুনিয়ার মধ্যে আমি যেমন অনুভূতি তার থেকে অনেক বেশি অনুভূতি আল্লাহ তাআলা আমাকে পরকালে দিয়ে দিবেন, তখন আমি কষ্টের স্বাদ কষ্টটা সেই সহ্য করতে
বেশি অনুভব
করতে পারবো। তো এই জন্য সুদ থেকে বাঁচতে হবে। সুদ যে বক্ষণ করবে এই ব্যক্তিকে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটানো হবে এবং আগুন এর পাহাড়কে পাহাড়ের মধ্যে বিভিন্নভাবে এটার আজাব বর্ণিত রয়েছে। তো এই ধরনের আজাব যাতে আমরা অধ্যয়ন করি, আল্লাহ পাক বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আজাবের কথা বর্ণনা করেছেন, এই আজাবগুলিকে আমাদের স্মরণ রাখতে হবে। আমরা ভুলে যাই, আসলে বুজুর্গানের দিন কিন্তু এমন ছিলেন না। বুজুর্গানের দিনের প্র্যাকটিস ছিল যে তারা প্রত্যক্ষভাবে গুনাকে স্মরণ করে নিজের নফসকে তিনি দমন করে রাখতেন। একবার কি হলো, এক মহিলার প্রতি এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অন্তর ঝুঁকে গেল। অন্তর ঝুঁকে গেল বলতে নফস তাকে আশ্বাসা দিচ্ছে ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য। তখন তার কাছে ছিল একটা বাতি, তখন তিনি কী করলেন, তার আঙ্গুলকে এক এক করে জ্বালাতে শুরু করলেন সেই আগুনের মধ্যে দিয়ে, আর নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে দেখো দুনিয়ার আগুনকে তুমি সহ্য করতে পারো কি না, তুমি যে প্রস্তাব দিচ্ছ এটার শাস্তি তো পরকালে জাহান্নামের আগুন, তো দুনিয়ার আগুন সহ্য করতে পারো কি না দেখো। তিনি এক এক করে আঙ্গুল দিচ্ছে আর তার তিনি নিজেকে এই কাজ থেকে বিরত রাখার জন্য এই উপায় অবলম্বন করেছে, বুঝাচ্ছেন তিনি নিজেকে নিজের নফসকে দমন করার জন্য যে দুনিয়ার আগুন থেকে তো অনেক গুণ বেশি বেশি তাপ হবে জাহান্নামের আগুন। তা আমি এখন দুনিয়াতে সহ্য করতে পারছি না, অথচ গুনাহের অফার গুনাহের জন্য তুমি প্ররোচিত করছো, তো আমি পরকালে কীভাবে সহ্য করবো। তো এই জন্য যারা এখন বর্তমান সময়ের মধ্যে সুদের প্রতি অন্ধের মতো চলে যাচ্ছে, হ্যাঁ বাস একটু বুঝিয়ে সুজিয়ে বললো যে এখানে এইভাবে এভাবে করলে হবে না বা কিছু সুদের সম্ভাবনা আছে, তো সন্দেহজনক জায়গার মধ্যে আমি যাবো কেন,
ইন্টারেস্টের নামে মুনাফা
জি
মানে
নাম চেঞ্জ করে
দেয়া হচ্ছে
জি,
লভ্যাংশ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেভাবেই হোক দর্শক শ্রোতা আপনারা এই সকল ব্যাপারগুলোতে অর্থাৎ কোনো ব্যবসা শুরু করার আগে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার আগে অথবা ধার দেওয়ার নাম করে আমি এত টাকা দিব মান্থলি আমাকে এত টাকা দেওয়া হবে,
সুদ হারাম হওয়ার পিছনে অন্যতম কারণের মধ্যে একটি কারণ হলো যে মানুষের কর্মস্পৃহা কমে যাবে।
আচ্ছা,
মানুষ এটাকে কী করবে, সুদে টাকা লাগিয়ে আরামে বসে বসে খাবে। মানুষ যে একটা কর্মমুখী জীবন ব্যবস্থা কর্মের মাধ্যমে সেই জিনিসটা থেকে মানুষ চলে আসবে। তো এই বর্তমান সময় দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে
কাজ করতে
মানুষকে কাজ করতে দেখা যায় না, অনেকেই কাজ করতে দেখা যায় না, কিন্তু সে সমাজে দিব্যি আরামে সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেছে তার হিসাবে। তো এর পিছনে কারণ কি, দেখা যায় যে তিনি সুদের সাথে জড়িত, তার টাকা আসতেছে, সে কোনো কাজ করতে হয় না, এভাবে সে জীবনযাপন করছে। তো এই যে বিষয়গুলো যে ব্যাংকের মধ্যে গেলেই তাকে কৌশলে, তো অপকৌশলেই বলবো, অপকৌশলে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে কী করা হয়, নামধারী এখন দাঁড়িয়ে তো সবাই রাখতে পারে, এখন দেখা যায় ব্যাংকে যে জব করে তাদের ম্যাক্সিমাম এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে, কেন তাদের দেখলে একটু মানুষ ই করে। তো যাই হোক, এই জন্য যে বিষয়টা আমাদের সুদ থেকে মুক্ত থাকতে হবে
এটা আমাদের খুব জরুরি রয়েছে,
এবং ভালো যে আলিমে দিন আছে তার থেকে মাসালাগুলো জেনে নিতে হবে।
এখন ফর এক্সাম্পল কারো কাছে টাকা আছে অনেকগুলো, এখন কেউ চাচ্ছে টাকা
জি,
এখন এমনিতে তো দেবে না, সেই সোনালী যুগ কোথায় যে কর্জে হাসানা দেয়া
জি,
কর্জে হাসানার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কত সওয়াবের কথা এসেছে, আল্লাহু আকবার, কর্জে হাসানা দিলে সাদাকা দেয়ার সামিল হয়ে যায়, এই টাকাগুলো দান করার মতো সওয়াব পেয়ে যাবে সে, সুবহানাল্লাহ বিহামদি, কত বড় সওয়াব রয়েছে কর্জে হাসানা। তো কর্জে হাসানা দেই আমরা, সুদ না দেই, অনেকের কাছে টাকা আছে, এখন অনেকে ব্যবসা করতে চায় তো সেজন্য টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে নেওয়ার পরে আমি মান্থলি আপনাকে এত টাকা দিব, এখন সে ব্যবসায় লাভ করলো না লস করলো আপনাকে এত টাকা দিচ্ছে, এইটা কি আপনার সুদের মধ্যে পড়লো না কেমনে পড়লো, আপনার আমার তো জানতে তো হবে না, তাই না? না জেনে আপনি একটা কাজ করে ফেললেন আর এটা যদি সুদ হয়ে যায় তাহলে আপনি নিজেও হারামের মধ্যে জড়িয়ে পড়লেন, আর এই হারাম দিয়ে আপনি নিজের ঘরের যে যারা রয়েছে তাদেরকেও ভরণ পোষণ করালেন, তাহলে দুনিয়া তো ভালোভাবে চলে গেলেন কিন্তু আখেরাত আপনার আমার কী হবে, এই ভাবনাটা আমাদের অবশ্যই আপনার ই করা উচিত। কোথাও আপনি টাকা রেখেছেন, কোথাও টাকা রেখেছেন, এখন কোনো পার্সেন্টেজ হিসেবে আপনি ওখান থেকে নিচ্ছেন, এই জিনিসগুলোও তো আমাদের দেখা উচিত যে আপনি কোথায় রেখেছেন, কার কাছে রেখেছেন, কোন লকারে রেখেছেন। এই জিনিসগুলো আমরা দেখে শুনে অর্থাৎ ইসলামী অনুশাসনের মধ্যে যখন আমরা চলে আসব তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো থেকে আমরা হেফাজত থাকব, পাশাপাশি আল্লাহ রাসূল আমাদের উপর রাজি হবেন। মনে রাখবেন অল্প খাবেন, খানা অল্প খান কিন্তু হালালটা যখন খাবেন তখন হালাল খাওয়ার বরকতে আপনার পেট ভরে যাবে ইনশাল্লাহ, বেশি খেতে হবে না, আর আপনার দেখবেন ফ্যামিলি মেনটেন্যান্সও হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সন্তানগণ আপনাকে জ্বালাতন করবে না যে আমাকে এটা দিতে হবে, তো আপনার ঈদেও আপনি শাড়ি দিয়েছেন, কোরবানিতেও দিয়েছেন, তো অমুক ইভেন্টের মধ্যে তমুক ইভেন্টের মধ্যে 12 মাসে অনেকগুলো ইভেন্টে আপনি দিতে হচ্ছে, কোথাও নিয়ে যেতে হচ্ছে, মানে শুধু ফরমাইশ ফরমাইশ দেয়া হচ্ছে, স্ত্রী পক্ষ থেকে আসছে, সন্তানদের পক্ষ থেকে আসছে, তমুকের পক্ষ থেকে আসছে। এই জিনিসগুলো দেখবেন যে যখন আপনি হালালের মধ্যে চলে আসবেন এর মধ্যে বারাকাত হবে এবং আল্লাহ তাআলা এই সকল আপনার পেরেশানিগুলো থেকে আপনাকে নাজাত করবেন ইনশাআল্লাহ। তখন আপনার দিলও ঠান্ডা থাকবে, আপনার দিলের প্রশান্তি নসিব হবে, সকল কিছুতে ভালো থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো সুদ মুক্ত জীবন অতিবাহিত করুন, সুদ মুক্ত জীবন অতিবাহিত করুন যারা এখনও এই কাজের মধ্যে লিপ্ত রয়েছেন। অনেকে এমনও আছে ঘরের মহিলারা চায় যে তার স্বামী যেন সুদের মধ্যে জড়িত না থাকে, কিন্তু স্বামী সে সুদের সাথে জড়িত থাকবে, তো মহিলাদের উচিত, সন্তানদের উচিত বাবাকে বোঝানো, স্ত্রীর উচিত স্বামীকে বোঝানো, মায়ের উচিত সন্তানকে বোঝানো, বাবার উচিত সন্তানকে বোঝানো যে সুদ মুক্ত জীবন, সুদ মুক্ত পরিবার, সুদ মুক্ত সমাজ, সুদ মুক্ত দেশ, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। বাস আল্লাহ তাআলা দোয়া এবং চেষ্টা করে যায় ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আসানি করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এরকম না বলা যে আরে এটা সম্ভব না, সম্ভব অবশ্যই সম্ভব, কে বলছে সম্ভব না, নিঃসন্দেহে সম্ভব, আপনি সুদ মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুদের পরিণামের ভয়াবহতা আমরা শ্রবণ করলাম, একটু তো স্মরণ করুন, আর যারা এখনও এর সাথে জড়িত রয়েছেন আমি দাওয়াত দিব যে তওবা করুন, তওবার দরজা খোলা রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে, তওবা করুন, আর নয়তো ইন্তেকালের পরের অবস্থা এটা বোঝানোর মতো না। সর্বসুদূর কিতাব যদি পাঠ করে না কেউ তাহলে বুঝতে পারবে যে কী অবস্থা ইন্তেকালের পরের। আল্লাহু আকবার কবীর। বাস আল আমান আল হাফিজ, আল্লাহ তাআলা হেফাজত করুন। সুদ, সুদের কারণে, সুদের জন্য আপনার দেখা যায় যে গরিব মিসকিন যারা রয়েছে তাদের রক্ত চোষার মতো একটা কাহিনী হয়ে যায় এখানে। ইসলাম এমনিতে সুদকে হারাম করেনি, আপনি সুদকে হালাল ভেবে খাচ্ছেন, হালালভাবে দিচ্ছেন, না না, ইসলাম যেখানে হারাম করেছেন এটা নিঃসন্দেহে এর মধ্যে অবশ্যই ভালো রয়েছে, আর এই ভালোটা আমাদের গ্রহণ করা খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
আমিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমিল সুন্নাতের কাছে আরেকটি প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন দেখা যায় আপনার দোকান হোক অথবা গাড়ি হোক অথবা কোথাও আপনি বসে আছেন, তো সেখানে কেউ ভুলে তার কোনো টাকার ব্যাগ পার্স এগুলো ফেলে চলে যায় অথবা কোনো সামান ফেলে চলে গেল। এখন দেখা যায় যে অনেক বছর মানে খোঁজা হচ্ছে, চালানো হচ্ছে, অনেকে তো খুঁজেও না, অনেকে তো বাস গনিমত পেয়েছে রেখে দেয় বলেও না, কিন্তু যার মধ্যে আল্লাহ তাআলা ভয় রয়েছে, যিনি মাসআলা সম্পর্কে জানে, কেননা এটা হচ্ছে মালে লুকতা বলা হয়, এর মালিককে খুঁজতে হবে। যদি কোনো কিছু রেখে কেউ ফেলে চলে গেল, মালিককে খোঁজার বিশদ এর আলোচনা রয়েছে ইসলামের মধ্যে। তো সেই সুবাদে এর ব্যাপারে কিছু যদি বলে দেন। অনেকেই এই সমস্যা হয়ে থাকে, টাকা পড়ে গেছে উঠিয়ে নিয়ে নিল, অথবা কারো দোকানের মধ্যে কোনো ব্যাগ রেখে গেল।
কুরআন সম্পদ এগুলো তো দেখা যায় যে এগুলো একটি প্রশ্ন করেছিল যে এক ব্যক্তির কাছে তার সার্ভিসিং সেন্টার, সেখানে টাকা থলে রেখে সে চলে গিয়েছিল। তো তারা ছিল ভালো, তারা এটা প্রায় 1.5 বছর পর্যন্ত মূল মালিককে খোঁজার জন্য খুব চেষ্টা করেছে।
আচ্ছা,
যতটুকু চেষ্টা করা তাদের প্রয়োজন ছিল করার পরে তারা সেই ব্যক্তির কোনো খোঁজ পায়নি, এবং ওই ব্যক্তির পক্ষ থেকে এরকম যে খোঁজে এসেছিল এমনও হয়নি। তো এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করেছিল যে এই টাকাটা এখন কি কোরবানিতে ব্যবহার করা যাবে কি না। তো আমির আল সুন্নাহ যে উত্তর দিয়েছে সেটার আলোকে বলছি যে এই লোকটা এর বিষয়টা এমনই যে এটাকে নির্ধারিত এবং সম্ভাব্য যে জায়গাগুলো আছে, যেখানে এলান করলে, ঘোষণা করলে এটার মূল মালিককে খুঁজে পাওয়া সম্ভব, সে জায়গার মধ্যে পর্যাপ্ত ঘোষণা করতে হবে, মানুষকে জানাতে হবে। জানানোর পরে যদি না পাওয়া যায়, এবং ওই পর্যন্ত জানালো যে পর্যন্ত তারা এখন ধারণাটা প্রবল হলো যে এটার মালিক আর এখন খোঁজ করছে না বা এটার মালিক আর পাওয়া যাবে না, তখন কি করবে সেটা, সেই অর্থ, সেই সম্পদ শরীয়ত ফকির যে আছে, শরীয়তের দৃষ্টিতে যে ফকির মিসকিন, তাকে দান করে দিবে, দান করে দিবে। আর যদি নিজেই শরীয়ত ফকির হয় তাহলে নিজেও রাখতে পারবে, কিন্তু এই টাকা কোরবানির মধ্যে ব্যবহার করা যাবে না। এটাই ছিল উত্তর।
আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বয়ান যখন আমরা শুনি, দেখা যায় যে বয়ান শুনলাম, এখন আমাদের কি মন মানুষের সৃষ্টি হয়ে গেল যে না নেকির ই করতে হবে, নামাজের কথা বললে, নামাজে দাওয়াত দিলে, নামাজের ফজিলত বললে, নামাজ না পড়ার যে ই রয়েছে, ক্ষতি রয়েছে, সেগুলো যখন বলা হয়, তখন দেখা যায় যে মন চায় যে নেকি করি, কিন্তু কিছুক্ষণ পরেই আবার এগুলো থেকে ই হয়ে যায়, তখন করণীয় কী হতে পারে?
জি, অন্তর পরিবর্তনশীল, অন্তর পরিবর্তন হয়। এই জন্য বুজুর্গানের দিন নেকির কাজে কখনো দেরি করতেন না। কেন? যদি অন্তর পরিবর্তন হয়ে যায়, সেই নেকির জজ্বা যদি চলে যায়, তা এমন বিষয়টা। তো অন্তরকে স্থির করার জন্য সর্বদা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজিলতগুলো অধ্যয়ন করে করে আমলের দিকে নিজেকে ধাবিত রাখা। যেই পরিবেশে গেলে অজান্তেই আমল হয় সেই পরিবেশ এখতিয়ার করা, কেননা কারণ প্রত্যেকটা জিনিসের পরিবেশ প্রয়োজন। ইসলামের যদি আপনি ইতিহাস দেখেন যে এই আরাফাতের ময়দানে যাওয়া, সেখানে একটা মাগফিরাতের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। মানুষ অজান্তে আল্লাহর কাছে নিজের সব কিছু সমর্পণ করে দেয়, ব্যাস আমার
অজান্তে চোখের পানি চলে,
চোখের পানি চলে আসে। কাবা ঘরে যান, সেখানে অজান্তে কত মানুষ, কাউকে
মসজিদে নববী শরীফ,
জি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা পাকে চলে যাচ্ছে।
আমি জিজ্ঞেস করেছি মনোয়ার ভাই, অনেকেই উমরা করতে যাওয়ার জন্য যায়, যখন আসে, কথা যখন হয়, তখন ওনাদের যেটা ই যে যখনই মদিনা শরীফে হাজিরি দেওয়ার জন্য মসজিদে নববী শরীফে যখন কদম রাখে, তখন অটোমেটিক্যালি তাদের ওখানে ভিতরগত একটা ই পরিবর্তন হয়ে যায়।
আমি এমন ব্যক্তির সাথে কথা বলেছি যে যারা বাহ্যিকভাবে এলাকার মধ্যে ভালো না, মানে কোনো গুনাহের সাথে জড়িত বা তার আচরণে মানুষ কষ্ট পাচ্ছে, এই ধরনের ব্যক্তিও হয়তো আল্লাহ তাআলাকে নারাজ করে রেখে, নারাজ করেছে বা এই ধরনের নাফরমানিমূলক কাজ করে, এই ধরনের ব্যক্তির সাথে যখন কথা বলেছে, বলে যে আমি যখন মদিনা শরীফ যাই তো ওখানে গেলে ওইখানকার পরিবেশটাই অন্যরকম, তো তার মধ্যেও সেই অনুভূতিটা কাজ করে যে না, এটা পবিত্র জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে যে আল্লাহ তাআলার রহমত কত, এটা সে নিজেও একটা উপলব্ধি করতে পারে। তো আমি যেটা বলার উদ্দেশ্য যে আমাদের রমজান আসে, ইবাদতের জজ্বা থাকে, জিলহজ মাসের 10টি দিন অতিবাহিত হয়, নেকির জজ্বা থাকে, আমাদের 2টি ঈদ আসে, ইবাদতের জজ্বা থাকে, বিভিন্নভাবে দেখা যায় বিভিন্ন কারণে কিন্তু আমাদের জজ্বা থাকে, কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক আছে। যে মানুষ যখন ইন্তেকাল করে, তার নিকটাত্মীয় মা বাবা, এটা কিন্তু ইসলামের মধ্যে শোক পালন করার যে বিষয় তিন দিন পর অটোমেটিক কিন্তু আমাদের অন্তরের মধ্যে সেই যে কাঠিন্যতা বা কষ্ট সেটা লাঘব হতে থাকে। তো ইসলামের মধ্যে এই পরবর্তীতে আপনি সেই কাইফিয়াতটা, সেই অবস্থাটা চাইলেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। তো প্রত্যেকটা বিষয়ের সাথে একটা অবস্থা জড়িত। তো এই জন্য আমরা যদি যে নেকির পরিবেশটা বারো মাসই থাক, রমজানের সেই আমেজ আমরা পাবো না, রমজানের সেই ফজিলত পাবো না, কিন্তু রমজানের রোজার বিষয়টা যদি আমি চাই যে আমার সেই জাগ্রত
রাখতে,
আমি নফল রোজা রেখে যেতে পারি। রমজানের মধ্যে তারাবি পড়েছে, এটা অন্য কোনো মাসের মধ্যে তারাবি নেই, কিন্তু আমি 20 টাকা তারাবি পড়েছি, আমি যদি চাই সেটা ধরে রাখতে, তাহলে আমি আমি নফল নামাজ পড়তে পারি, আমি তাহাজ্জুদ পড়তে পারি।
অনেকে দেখবেন পরেও, যেমন আপনার জিলহজ মাসের 9 দিন অনেকেই দেখবেন 9 দিন রোজা রেখেছে,
মাশাআল্লাহ।
আমাদের সুন্নতের ইয়ে ছিল যে 9 দিন কে রাখবেন, 5 দিন কে রাখবেন, 3 দিন কে রাখবেন,
মাশাআল্লাহ অনেকেই রেখেছে,
অনেকেই রেখেছেন আলহামদুলিল্লাহ।
তো এভাবে যে প্রত্যেক আরবি মাসের মাঝের তিন দিন বলা হয় যেগুলো, তো এইভাবে রাখে, বৃহস্পতিবার রাখে, বৃহস্পতিবার শুক্রবার বা শুক্রবার শনিবার মিলিয়ে রাখে, সোমবার রোজা রাখা, সোমবার শরীফের রোজা রাখা সুন্নাত। তো এইভাবে রোজার বিষয়গুলো, ঠিক তেমন নামাজের বিষয়গুলো ওভাবে রাখতে পারে। আচ্ছা, রমজানের মধ্যে অনেকের প্রবণতা হয় যে নামাজ কাজা করবো না, তো নামাজ কাজা করবো না এই অবস্থার জন্য সে নিজে ডায়েরি মেনটেন করতে পারে যে আমাকে কোনো নামাজ কাজা হলো কিনা আমি আদায় করে দিব। আমার যেমন রমজানের প্রতিটা ওয়াক্তের খেয়াল ছিল, এখন আমি বাকি 11 মাসের প্রতিটা ওয়াক্তের খেয়াল করতে পারছি না, তো আমি আমার এমন কোনো বন্ধুর স্মরণাপন্ন হয়ে সে আমাকে নামাজের জন্য বলে দেবে। তো এইভাবে দেখা যায় যে বর্তমান এই সময়ের মধ্যে একা একা ইবাদত করে
রমজান মাসে দেখা যায় 1 পারা 2 পারা 3 পারা কোরআনে পাক পড়েছে,
জি,
সারা বছরে আর কোনো কি
খবর নেই,
এক পিসটাও হয় না,
জি। তো এইভাবে দেখা যায় যদি এভাবে একটি ঘরের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেওয়া হয়, বৈধ প্রতিযোগিতা, যে কোরআন শরীফ খতম করার ফলে এই উপহার দেওয়া হবে, পিতামাতার সামর্থ্য অনুযায়ী যদি করে, আর যারা পড়বে তারাও সেই দেখা যায় সেই আগ্রহে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা যায় ইচ্ছা করলে, তো পরিবেশের বরকতেই কিন্তু আজকে আমাদের এই মাদানী মহলে আসা, আর পরিবেশের বরকতেই কিন্তু মানুষের নেকির প্রতি উৎসাহ বৃদ্ধি
পায়।
এই জন্য আমাদের একটা পরিবেশ, উত্তম পরিবেশ, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে মাদানী পরিবেশ দিচ্ছে, মাদানী কাফলার মাঝে সেখানে মাদানী পরিবেশ সৃষ্টি হচ্ছে, নেকির জজবা দেওয়া হয় মসজিদের মধ্যে, যখন সাপ্তাহিক সুন্নত আমার ইজতেমা হয়, অনেকে হয়তো উচ্চ আওয়াজে জিকির করা অভ্যাস নেই, আল্লাহর নাম নিবে অনেকে লজ্জা লাগে বিভিন্ন জায়গায় হাঁটা চলার মধ্যে, কিন্তু ইজতেমার মধ্যে কি হয়, আল্লাহ জিকিরকে খুব সুন্দরভাবে আল্লাহ জিকির করা হয়, অভ্যস্ত হয়ে গেলে বাসায় গেলেও ফ্যামিলি নিয়ে জিকির করতে পারবে। তো এইভাবে দেখা যায় একটা পরিবেশে আসলে সেখান থেকে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে শিখে, তখন সে ইবাদত বন্দীকে যখন কন্টিনিউ চালিয়ে যাবে, তখন একটা সময় আসবে যে তার ইবাদত বন্দী কমবে না। আর আমরা দেখি আমিরুলের সুন্নতকে, যে আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ তাআলা খাস কত দয়া, আমিরুলের সুন্নতের যারা নিকটে আছে, যারা দুনিয়ার শেষ প্রান্তে আছে, সবার একই কথা যে এই আল্লাহর ওলি ইবাদত দিন দিন বাড়ছে, কমে না। তো রমজান মাস তো আর 12 মাস নেই, কিন্তু তার সারা বছর রোজা রাখা, নফল রোজা নিষিদ্ধ দিনগুলো ছাড়া, তারপর নফল ইবাদত করা, দর্স দেওয়া, মাদানী মুজাকারার মধ্যে কিতাব লেখা, মানে নেকির কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য যে বিষয়টা, যখনই নফস আমরা আমাদের নফসকে কন্ট্রোল করে ভালো দিকে এগিয়ে যাব, তখন দেখা যায় যে অটোমেটিক আমরা ব্রিজের ঢাল থেকে নামার মতো গতি আর কমবে না ইবাদতের মধ্যে। কিন্তু উঠতে যেমন কষ্ট লাগে, ঠিক তেমন নফসকে দমন করে ওই পর্যায়ে যেতে একটু কষ্ট লাগবে, কিন্তু যখনই আমি একটা পর্যায়ে চলে যাব, তখন ইনশাআল্লাহ আমার ইবাদত বন্দিগীর মধ্যে আর কমতি আসবে না।
অর্থাৎ প্রত্যেকটা কাজে, যেমন আমরা দুনিয়াবী কাজের ক্ষেত্রে হিসেব নেই,
জি,
হিসেব নেওয়ার ব্যবস্থা করা। আমিরুল সুন্নাত আমাদেরকে 72 নেক আমল রিসালা লিখে দিয়েছেন, এটা আমরা নিতে পারি, পাশাপাশি মহিলাদের জন্য 63 নেক আমল, এটা আমরা নিয়ে অধ্যয়ন করতে পারি এবং এই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ চাহে তো আমাদের আমলের ধারাবাহিকতা বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেকেরই মা বাবা হয়তো গত বছর ছিলেন, এবছর কুরবানির মধ্যে তাদেরকে পায়নি,
যে
ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রীর বংশ থেকে যে ইন্তেকাল করেছেন, বেহিসাব মাগফিরাত দান করুন। দোয়া করি সকলের জন্য। তো এই আমাদের করণীয় কী যাদের আমাদের মা বাবা ইন্তেকাল করেছেন, এক্ষেত্রে আমরা কী করতে পারি?
মা বাবার জন্য যেটা সবচেয়ে বড় করণীয় সেটা হলো তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা। যখনই পিতামাতার কথা স্মরণ হবে তখনই তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। আর মাগফিরাতের দোয়া করাও এটা তাদেরও উপকার এবং আমারও উপকার। আমি পিতামাতার জন্য যত কিছুই করব প্রত্যেকটা বিষয়ের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো পিতামাতার জন্য যে করণীয় সেটা হলো যে এটা তো আমরা মাগফিরাতের দোয়া কামনা করব। যখন এই দোয়া কবলের মুহূর্ত হয় ওই সময় দোয়া করব। আর প্রত্যেকটা নেকি পিতামাতার ইসালে সবের নিয়ত করা। যেমন আমি টাকা মসজিদে দান করছি মাদ্রাসায় গরিবকে, তখন এইভাবে নিয়ত করা যে আমি টাকাটা আল্লাহ সন্তুষ্টি সওয়াবের নিয়তে পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমি ওই ব্যক্তিকে দিলাম, সদকা করলাম।
শুধু পিতামাতা নয় অন্য কারো নামও নিতে পারে।
জি নিতে পারে, কিন্তু দেখা যায় যে পিতামাতা আর বিষয়টা যদি এভাবে আরম্ভ করে সে নিয়ত একাধিক করতে পারে, কিন্তু পিতামাতা দুনিয়ার মধ্যে কিন্তু একটা অতুলনীয় নিয়ামত। আমরা যখন এই কোরআন খতম করি বা অন্যান্য ইসালে সব করি, আমরা কিন্তু প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে পেশ করি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সমস্ত আম্বিয়া সাহাবা ইকরাম আউলিয়া ইকরাম সমস্ত মুমিন মুসলমান এর জন্য আমরা ইসালে সব করে থাকি। ওইটা যখন আমার ওইভাবে সময় সুযোগ হয় এভাবে নিয়ত করা। কিন্তু দেখা যায় আমি যদি একটা টাকাও দান করি আমি তাৎক্ষণিক নিয়ত করতে পারি আল্লাহ সন্তুষ্টির সওয়াবের নিয়তে আমি পিতামাতার ইসালের সওয়াবের জন্য দান করছি। তো এভাবে কি হয়, পিতামাতা সেই সৎকার প্রত্যক্ষ সেই সাথে সাথে ফজিলতটা পেয়ে যায়। তো এর কারণে পিতামাতার রুহানি দোয়া আমাদের উপর চলে আসে। আর পিতামাতার দোয়া ব্যতীত কখনো কোনো ব্যক্তি কামিয়াব হতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত যে পিতামাতা চলে যাওয়ার পরে আমাদের পিতামাতার জন্য বেশি বেশি দান সৎকার করা, পিতামাতার কবর জিয়ারত করা, কোরআন খতম করে তাদের জন্য ইসালে সব করা, সর্বোপরি তার যে আত্মীয় স্বজন উভয়ে পিতা এবং মাতা উভয়ে যাদের সাথে যোগাযোগ রাখত, যাদের সাথে ভালো ব্যবহার করত, যাদেরকে গোপনে প্রকাশে দান করত, তাদের সেই পিতামাতার কাজগুলো সন্তান হিসাবে তাদের দায়িত্ব সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে বন্টন মানে মনে রাখা এবং সেগুলি পালন করা।
আচ্ছা, এখানে আরেকটি জিনিস হচ্ছে ঘরের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় যে বাৎসরিকভাবে মিলাদ শরীফের আয়োজন করে থাকি, তো এটাও খুব ভালো একটা কাজ, আশেপাশের প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানোটাও খুব ভালো কাজ। যেমন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরে ছিলেন আর ওই সময় তার আম্মা হুজুর ইন্তেকাল হয়েছিল। যখন ফিরে আসলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আম্মা হুজুর ইন্তেকাল করেছেন, আমি ছিলাম না, আমি আম্মা হুজুরের জন্য কী করতে পারি? তখন বললেন যে তুমি তোমার আম্মা হুজুরের জন্য কূপ খনন করে দাও। তখন পানির জন্য কূপ খনন করে দিলেন উম্মে সাআদের জন্য, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা হুজুরের জন্য। এভাবে করে আমাদের পিতামাতার জন্য আমরা কিছু করতে পারি। যেমন ধরুন আপনার পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই তাদেরকে ভরণ পোষণ দিতেন, তাদেরকে চিকিৎসা করাতেন। তো সেই টাকাগুলো কিন্তু এখন আপনার বেঁচে যাচ্ছে এক প্রকারের। তো আপনি এরকম কিছু করতে পারেন যে আমি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় অনেক তলাবাই কেরাম রয়েছে যারা আলিমে দিন হচ্ছে, যাদেরকে দাওয়াত ইসলামী ফ্রি অফ কস্ট পড়াচ্ছে, তাদের আপনি একজনের দায়িত্ব নিয়ে নিলেন যে তার এই যে 8 বছর 6 বছর সে অধ্যয়ন যে করবে, এই অধ্যয়ন করাকালীন সময়ে আমি যত খরচ হবে সেই খরচগুলো আমি নিজে বহন করব। একজন নিতে পারেন, 5 জন নিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার পিতামাতার ইসালে সওয়াবের জন্য। তাহলে কি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারক, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে আর গুনাহ মুক্ত হয়ে জান্নাতে যাবে। এর কারণ কি, সে সদকায়ে জারিয়ার যে কাজ করবে, সদকায়ে জারিয়া নেক সন্তান সদকায়ে জারিয়া থাকে, কোনো ভালো কাজ রাস্তা ব্রিজ ইত্যাদিতে করে দিল, কিতাব ধর্মীয় কিতাব রেখে গেল, এভাবে করে যে ভালো কাজগুলো যেগুলো চলতে থাকবে এর সওয়াবগুলো সে পেতে থাকবে। আপনি আপনার বাবার জন্য ভালো একটা কাজ করলেন, এই কাজটা সদকায়ে জারি হিসেবে হয়ে গেল আর এজন্য আপনার বাবা কবরে সওয়াব পাবে। তিনি শান্তিতে থাকবেন, তার রুহানি ফয়েজ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হাদিসে কারিমার মধ্যে রয়েছে যে যে ব্যক্তি পিতা মাতার জন্য দোয়া করা ছেড়ে দিবে তার রিজিকে কমতি চলে আসবে, রিজিক কমে যাবে। আমাদের সমাজের মধ্যে আজকের রিজিক অন্বেষণের জন্য আমরা হাহাকার হয়ে আছি, আমাদের পিতার জন্য, আমাদের মাতার জন্য আমরা কি দোয়া করে থাকি? একটু কি কখনো চিন্তা করেছেন, আপনি 16 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করেন, আপনার বাবার জন্য কি আপনি, মায়ের জন্য ইন্তেকাল করেছে তার জন্য ইসালে সব করেছেন, আজকের ইনকামের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন, আপনি কি সপ্তাহে একবার আপনার বাবার কবরের কাছে গিয়ে দোয়া করেছেন, জিয়ারত করেছেন, মায়ের কবরের কাছে গিয়ে জিয়ারত করেছেন, তাদের জন্য কি দোয়া করেছেন, কখনো চিন্তা করেছেন? আপনি নামাজ আদায় করছেন, এটা মনোয়ার ভাই বললেন যা কিছু আমল করা পিতা মাতার জন্য ইসালে সওয়াব করা করেছেন কি না, তো এগুলো আমাদের চিন্তা করা উচিত। তো চিন্তা করি আমরা, আমরা পিতা মাতার জন্য যদি কিছু করি তাহলে আপনার জন্য আপনার সন্তানও করবে, এটা মনে রাখবেন। তো আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত দান করুন, সেই দোয়া করি। কবর আলোকিত হোক, রহমতের চাদর দ্বারা ঢাকুক, এবং কবরে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত নসিব করুন, কাফন জান্নাতি পোশাক দ্বার পরিবর্তন হোক, সেই দোয়া সকলের মরহুম মা বাবার জন্য, এবং যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে ইয়েবা দান করেন, যারা অসুস্থ শিফা দান করুক, সেই দোয়া করি। তো কোরবানির ঈদে হয়তো অনেকেই আফসোস করেছেন, কিন্তু এই মায়ের জন্য বাবার জন্য আপনি কি করেছেন সেটা আপনি নিজে, অনেকে করে থাকে, যারা করে না তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে করেন না এমন না, অনেকেই করেন আলহামদুলিল্লাহ, অনেকে করেন, মা বাবাকে অনেক ভালোবাসেন, তাদের নামে দান খয়রাত করে থাকেন, তাদের নামে আপনি অনেক কিছু করেন আলহামদুলিল্লাহ, এর যে পরিণাম, এর যে জাজা, এটা আপনি কি দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের কথা হচ্ছে এটাই যে আমরা পিতামাতা ইন্তেকাল করলে তাদের জন্য আমরা কিছু একটা করি, তাদের জন্য আমরা ইসালে সওয়াব করি, ঘরে মিলাদ শরীফের আয়োজন করি, মসজিদের মধ্যে মিলাদ শরীফের আয়োজন করি, ইসালে সওয়াব করি, মানুষকে খাবার খাওয়াই পিতামাতার জন্য ইনশাআল্লাহ তাআলা, এর ফজিলাত বারাকাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম হিকমতের বাণী একবারে শেষের দিকে আমরা রয়েছি, আজকের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ আলোচনা আমরা শ্রবণ করেছি, আশা করি আগামী সপ্তাহে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব ইলম হিকমতের বাণী অনুষ্ঠান নিয়ে, ততক্ষণ সাথে থাকবেন আশা করি, মাদ্রাসাতুল বাংলা অনন প্রোগ্রামগুলো দেখবেন। তো এখানে আজকের এই পর্যন্তই আমরা থাকব, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, যারা অসুস্থ রয়েছেন দোয়া করি শিফা দিক, পাশাপাশি যেহেতু বিভিন্ন জায়গায় অসুস্থতার শুধু সংবাদ আসে, আল্লাহ তাআলা সবাইকে শিফা দিক, আর সবাই স্বাস্থ্যের প্রতি আপনারা খেয়াল রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অযথা বাইরে না বের হই, যেহেতু লকডাউন চলছে সেহেতু আমরা ওইভাবে চলি, বারবার হাত ধৌত করার কথা বলা হয়েছে, তো বারবার আমরা অজু অবস্থায় থাকি, পাক পবিত্র অবস্থায় থাকি, সাবান দিয়ে হাত ধৌত করি, নিজের জামা কাপড় এবং আশেপাশে ডেঙ্গুর ভাইরাসও বলা হচ্ছে যে শুরু হচ্ছে, সেজন্য আপনি কি নিজেদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোরবানি চলে গিয়েছে, হয়তো অনেকে বর্জ্য এখনও ঘরের সামনে অথবা বাইরে ফেলে রেখেছেন যে সিটি কর্পোরেশন অথবা অন্য কেউ কিছু নিয়ে যাবে, তো অন্যের জন্য বসে না থেকে নিজেই পরিষ্কার করুন ইনশাআল্লাহ, নিজের জায়গা, নিজের রাস্তা, নিজের আঙিনা, নিজের বাড়ির ছাদ এগুলো চেক করুন, যাতে করে পানি জমা আছে কি না ইত্যাদি ইত্যাদি সকল কিছু আমরা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ রয়েছে, সেদিকে আমরা লক্ষ্য রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন সেই দোয়া করি, আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।